বাতিল দের নিরস্ত করে দিনের প্রদীপ জ্বালালে সুন্নত কে আবার জাগালে হে ইমাম আহমদ রেজা ইমাম আহমদ রেজা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাহে সফরুল মুজাফফর উপলক্ষে বিশেষ ট্রান্সমিশন এর খুবই সুন্দর একটি প্রোগ্রাম, যার নাম হচ্ছে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত। আলহামদুলিল্লাহ আয়াজ্জা ওয়াজাল, এই প্রোগ্রামের মধ্যে আমরা একটি করে বিষয় নিয়ে থাকি আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির দ্বীনি খিদমত সম্পর্কে এক একটি বিষয়ের উপর আলোচনা করা হয়ে থাকে। গত পর্বে আমরা শ্রবণ করেছিলাম, আজকের পর্ব ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় আমরা নিয়েছি, আর আল্লাহ তাআলা চাইলে সেই বিষয়ের উপরও আলোচনা হবে। আসুন শুরুতেই নবী রহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। নবী রহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন বান্দার জন্য নূর হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। তাহলে আমরা কেনই বা দুরূদ শরীফ পাঠ করব না? আসন্ন নিয়ত করি প্রতিদিন ইনশাআল্লাহ অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি আমরা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার মাধ্যমে যে দ্বীনি খিদমত করেছেন। বিভিন্ন প্রশ্ন এসেছে আলা হযরতের কাছে, বিভিন্ন মাসালার সমাধান চাওয়া হয়েছে, আর আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত পরওয়ানে শামিয়ে রিসালাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাই সে প্রশ্নের কেমন সুন্দর উত্তর দিয়েছে, সে মাসলার কেমন সুন্দর সমাধান দিয়েছে, ফতোয়ার মাধ্যমে কীরকমভাবে তিনি দীন ইসলামের খিদমত করেছিলেন, বর্তমান সময়েও এর কেমন প্রভাব রয়েছে, আজকে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলা হযরত রহমাতুল্লাহ আলাই মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে সকল প্রচলিত জ্ঞানের তার পিতা নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির থেকে পরিপূর্ণ করে শিক্ষা নিয়েছিলেন। সেই দিনই একটি প্রশ্নের উত্তরে প্রথম ফতোয়া লিপিবদ্ধ করেন, 13 বছর বয়সে প্রথম ফতোয়া তিনি লিপিবদ্ধ করেন। ফতোয়া সঠিক পেয়ে তার পিতা ইফতার মসনদের মধ্যে তাকে বসিয়ে দেন, যে ফতোয়ার উত্তর যখন সঠিক হয়েছে, প্রাঞ্জল হয়েছে, সেই ফতোয়ার মধ্যে যখন দেখলেন তিনি যে সঠিক উত্তর বিদ্যমান রয়েছে, তখন তার পিতা নকি আলী খান রহমাতুল্লাহ আলাই যিনি অনেক বড় একজন আলিমে দিন ছিলেন, তখন তিনি আলা হযরত রহমাতুল্লাহ আলাইকে সেই 13 বছরের বাচ্চাকে, সেই 13 বছরের সন্তানকে ইফতার মসনাদের মধ্যে বসিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত ফতোয়া তিনি লিপিবদ্ধ করতে থাকেন। 1286 হিজরি থেকে 1340 হিজরি পর্যন্ত লাখো ফতোয়া আলা হযরত রহমাতুল্লাহ আলাই লিখেন, কিন্তু সবগুলো সংকলন করা সম্ভব হয়নি। যা সংকলন করা হয়েছে তা ফতোয়ে রজবিয়া শরীফের মধ্যে বিদ্যমান রয়েছে। ফতোয়ে রজবিয়া আমার আকা আলা হযরত রহমাতুল্লাহ আলাইয়ের লিখিত একটি ফতোয়া গ্রন্থ, যেটি 30 খণ্ডের মধ্যে বিভক্ত, যার পৃষ্ঠা 22,000 মতো, যার মধ্যে প্রায় 22,000 পৃষ্ঠা রয়েছে, 6,847টি প্রশ্নোত্তর এবং 206টি রিসালা দ্বারা ফতোয়ে রজবিয়া শরীফ পরিবেষ্টিত রয়েছে। ফতোয়ে রজবিয়া হচ্ছে ফিকহি সমুদ্রের ডুবুরিদের জন্য অক্সিজেন স্বরূপ, যে ফিকহি সমুদ্রের মধ্যে যারা ডুব দেয় তাদের জন্য হচ্ছে অক্সিজেন, যেমনইভাবে সমুদ্রের মধ্যে ডুবুরিদের অক্সিজেন প্রয়োজন হয় এমনইভাবে ফিকহি জগতের মধ্যে যারা ডুবে যায় তাদের অক্সিজেন হচ্ছে আমার আলা হযরত রহমতুল্লাহের ফতোয়া রজবিয়া শরীফ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিতাব এসেছে ফতোয়া রজবিয়ার শরীফ, এমন একটি গ্রন্থ যে ফিকহি মাসালার এমন কোনো শাখা নেই যা ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে বর্ণিত হয়নি। এক একটি মাসালার উত্তরে আলা হযরত রহমতুল্লাহ ফিকহির অসংখ্য নির্ভরযোগ্য দলিল রেফারেন্স সেখানে উল্লেখ করে সে প্রশ্নের খুবই সুন্দর উত্তর দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন। যে কোনো দক্ষ আলিম এবং মুফতি যদি ফতোয়া রজবিয়া শরীফ পাঠ করে তাহলে দলিলের সমাহার দেখে স্তম্ভিত হয়ে যেতে পারে। যে কোনো বড় আলিমে দিন মুফতি যদি ফতোয়া রজবিয়া শরীফ পাঠ করে তাহলে ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে আলা হযরত প্রশ্নের এমন সুন্দর উত্তর দিয়েছেন, এমন সুন্দর ব্যাখ্যা করেছেন, দলিলাদি দ্বারা এমন সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছেন, মানুষের জ্ঞান হতবিম্ব হয়ে যায়, মানুষ হতবম্ব হয়ে যাবে, মানুষ অবাক হয়ে যাবে। ফতোয়া রজবিয়া শরীফ এই বিশাল গ্রন্থ আরবি, ফার্সি, উর্দু এই তিন ভাষায় রচিত হয়েছে। ফতোয়া প্রার্থী যে ভাষায় প্রশ্ন করত তাকে আলা হযরত ওই ভাষায় উত্তর দিতেন। যে প্রশ্ন প্রার্থী যেই ভাষায় প্রশ্ন করতেন আমার আকা আলা হযরত সেই ভাষায় সেই প্রশ্নের উত্তর দিতেন। আল্লাহ আকবার। ইসলামী ফিকার ময়দানে আলা হযরতের এ অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য এবং ফতোয়া রজবিয়ার মতো এ বিশাল গ্রন্থ দেখে বিশ্বের জ্ঞানী গুণী গবেষক স্কলারগণ রীতিমতো আশ্চর্যজনিত হয়ে যান। যারা বর্তমানে যারা বিশ্বের মধ্যে স্কলার রয়েছেন, জ্ঞানীগুণী রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তারাও অবাক হয়ে যায় যে আলা হযরত কেমন ব্যক্তিত্ব ছিল যিনি ফতোয়া রজবিয়া শরীফ লিখেছেন। যে মানুষের লিখনির মাধ্যমে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়, মানুষের লিখনির মাধ্যমে তার চরিত্রের প্রকাশ ঘটে, মানুষের লিখনির মাধ্যমে তার এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে কোন সম্মান দিয়েছিল, ইলমিয়াতের কোন মাকাম ধারা তাকে ধন্য করেছিল। ক্রিস্টাইম ভেরা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় জামিউল আজহার থেকে শুরু করে বর্তমান বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়সমূহে এই বিশাল ফতোয়া আলা হযরতের লিখিত ফতোয়া রজবিয়া শরীফের কিতাবের উপর অনেক এম ফিল ও পিএইচডি গবেষণা হয়েছে এবং চলছে এবং ভবিষ্যতেও চলবে। যে আলা হযরতের ফতোয়া রজবিয়া এমন একটি গ্রন্থ, এমন একটি ফতোয়ার কিতাব, ফিকি জগতের এমন এক বিশাল গ্রন্থ যেটি নিয়ে বর্তমানে গবেষণা হচ্ছে, ভবিষ্যতে হবে, যে আলা হযরত কেমন গ্রন্থ লিখে গিয়েছেন, ফিকি জগতের জন্য কেমন উপহার দিয়ে গিয়েছেন, ইলম পিপাসুদের জন্য আলা হযরত কেমন সুন্দর গ্রন্থ লিখেছেন। তো আমাদেরও উচিত আলা হযরত রহমতুল্লাহের যদি সম্ভব হয় ফতোয়া রজবিয়া শরীফ অধ্যয়ন করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা চেষ্টা করছে ফতোয়া রজবিয়া, অলরেডি মাকতাবাতুল মদিনা কর্তৃক উর্দু যে ফতোয়া রজবিয়া শরীফ রয়েছে সেটি প্রকাশিত হয়ে গেছে। অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা ফতোয়া রজবিয়া শরীফ বাংলাতেও প্রকাশ পাবে। তো আমরাও নিয়ত করি ফতোয়া রজবিয়া শরীফ আমরা পাঠ করব, যে কোনো জটিল কঠিন মাসালার যদি সহজভাবে প্রাণোজ্জ্বল ভাষায় যদি আমরা সমাধান পেতে চাই তাহলে ফতোয়া রজবিয়া হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটি উদাহরণ, আল্লাহ পাক প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রহমাতুল্লাহের ফতোয়া রজবিয়া তো তিনি রচনা করেছেন, আলা হযরত রহমাতুল্লাহ যে প্রশ্নের উত্তর দিয়েছেন তা তো ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। কিন্তু আলা হযরতের ফিক সম্পর্কে, মাসালা সম্পর্কে, ফতোয়া সম্পর্কে তার কেমন জ্ঞান ছিল, জটিল কঠিন প্রশ্নের তিনি কিভাবে সমাধান করতেন, আসুন আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে মুহাদ্দিসে আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে আলা হযরতের পরিচালিত ফতোয়া বিভাগ দারুল ইফতায় বেশ কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। মুহাদ্দিসে আজম হিন্দ বলেন যে আলা হযরতের দারুল ইফতার মধ্যে আমিও কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সুবাদে বেশ দীর্ঘ কিছুদিন বেরেলি শরীফে ছিলাম। দেশ বিদেশ থেকে প্রতিদিন বিভিন্ন রকমের প্রশ্ন, ফতোয়ার সমাধান চেয়ে হাজারো চিঠি আসত। দারুল ইফতার মুফতি সাহেবরা সেই সকল প্রশ্নের সমাধান করতেন। এমন এমন প্রশ্ন ফতোয়ার সম্মুখীন হতে হতো যেগুলোর সমাধান আলা হযরত রহমাতুল্লাহ তৎক্ষণাৎ উপস্থিতভাবে এমনভাবে সমাধান দিতেন যে দারুল ইফতার মুফতিগণ আশ্চর্য হয়ে যেতেন। যে আলা হযরত রহমাতুল্লাহ অনেক বড় বড় কঠিন জটিল প্রশ্নের এমন সুন্দর সমাধান দিতেন, তৎক্ষণাৎভাবে সাথে সাথে উপস্থিতভাবে আলা হযরত এমন সুন্দর বিশ্লেষণ করতেন, প্রশ্নের এমন সুন্দর উত্তর দিতেন যে দারুল ইফতারে যারা মুফতিয়ানে কেরাম ছিল তারা পর্যন্ত অবাক হয়ে যেতেন, আল্লাহ আকবার। এবং তারা বলতো যে এমন উত্তর, এমন সুন্দর সমাধান আমরা আগে দেখিনি এবং শুনিও নি। যেমনটি বর্ণিত রয়েছে মুহাদ্দিস আজম হিন্দ রহমাতুল্লাহ বলেন, ফতোয়ার সমাধান চেয়ে এমন এক প্রশ্ন আসলো যা পাঠ করার পর, পড়ার পর দারুল ইফতার মুফতিগণ মনে করত যে এটি তো একটি নতুন বিষয়ের উপর এমন ফতোয়া চাওয়া হয়েছে। যখন প্রশ্ন আসতো বিভিন্ন জটিল কঠিন, তখন দারুল ইফতার যারা মুফতি ছিল তারা এটা মনে করতো যে এই প্রশ্নটি তো নতুন এসেছে, এই বিষয়টি তো নতুন বলা হয়েছে, এই বিষয়ের নতুন কোনো সমাধান দিতে হবে। যে তারা এটা চিন্তা করতেন যে এই বিষয়ের কোনো সমাধান লিখিত ফতোয়ার কিতাবসমূহে হয়তো লিপিবদ্ধ নেই। ফোকায়ে কেরামের উসুলের ভিত্তিতে নতুনভাবে এই প্রশ্নের সমাধান তৈরি করতে হবে। এসব ভেবে চিনতে যখনই সেই ফতোয়া আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত পারওয়ানে শামে রিসালাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান আলিহি রহমাতুর রহমার নিকট যখন পেশ করা হতো, তখন বলা হলো যে হুজুর মাসালা প্রণয়নে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব, যে এই মাসালা যে সমাধান করব, এই প্রশ্নের যে আমরা উত্তর দিব, তাহলে আমরা কোন পন্থা অবলম্বন করব, কোন দিক থেকে এটি সমাধান করব, কোন দিক থেকে সমাধান করলে এটি সহজভাবে সমাধান হয়ে যাবে, সুন্দরভাবে এর উত্তর দেওয়া যাবে। আল্লাহ আকবার। আলা হযরত রহমাতুল্লাহ কী করতেন আসুন আমরা শ্রবণ করি। আলা হযরত রহমাতুল্লাহ তখন এটা বলতেন যে এই মাসালা, যে মাসালা সম্পর্কে মুফতিয়ানে কেরামরা চিন্তা করতেন যেটি নতুন বিষয়, হয়তো কোনো কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে এটি লিপিবদ্ধ নেই, কিন্তু আলা হযরত যখনই সেই মাসালা দেখতেন, আলা হযরতের দরবারে যখনই সেই প্রশ্ন পেশ করা হতো, তখন আলা হযরত বলতেন যে এটা তো খুব পুরনো একটি মাসালা, এটা তো একটি খুব পুরনো মাসালা, পুরনো সমস্যা, পুরনো একটি ফতোয়া, এবং এটার সমাধান তো অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় অমুক মুফতি লিপিবদ্ধ করে গিয়েছেন। যে আলা হযরতের জ্ঞান এমন ছিল, ফিকি জগতের তার জ্ঞান এমন ছিল যে তিনি যে ফতোয়ার যে উত্তর কোন পৃষ্ঠায় রয়েছে, কোন মুফতি দিয়েছেন, কোন কিতাবের মধ্যে দিয়েছেন এবং কখন দিয়েছেন, আলা হযরত সেটাও বলে দিতেন। আল্লাহ আকবার। ক্রিস্তাইম ভাইরা, যখন আরও এরকম প্রশ্ন আসতো, আলা হযরত বলতেন এটার সমাধান তো ইবনে হুমাম ফতহুল কদিরের অমুক পৃষ্ঠায় লিখে গিয়েছেন। মুহাদ্দিসে আজম হিন্দ বলেন, যখন আমরা তার কথা মোতাবেক সেই গ্রন্থ, সেই কিতাব খুলতাম, সেই পৃষ্ঠার মধ্যে আমরা যেতাম, তো দেখতাম যে আলা হযরত যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবে সেই কিতাবের সেই পৃষ্ঠার মধ্যে সেই ফতোয়ার সমাধান রয়েছে। প্রিয় মাদানী ছিলেন দর্শকবৃন্দ, আলা হযরত তিনি ছিলেন যিনি মুখস্থ বলে দিতেন যে অমুক পৃষ্ঠার অমুক কিতাবের মধ্যে অমুক মুফতি এই প্রশ্নের সমাধান দিয়েছেন, এই ফতোয়ার উত্তর দিয়েছেন। আলা হযরত তো গ্রন্থ লিখেছেন, ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা গ্রন্থের মধ্যে, কিন্তু আলা হযরতের বাস্তবিকভাবে এমন জ্ঞান ছিল, ফিকহি জগতের মধ্যে তিনি এত মজবুত ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে এমন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন যা দেখে মানুষ অবাক হয়ে যেত। আমরা যদি আজকে পাঠ করি, যেমন এই জ্ঞান শুনতেছি আমরা ওনার, আলা হযরতের ফতোয়ার মাধ্যমে কেমন খিদমত করেছেন আমরা শুনতেছি, এটাও কিন্তু অনেক বড় খিদমত। যেখানে মুফতিয়ানে কেরামরা যারা বড় বড় আলিম দিন তারা যখন হাত গুটিয়ে নিত, আলা হযরত সেটার আসান সমাধান দিয়ে দিতেন, এটাই তো দিনের খিদমত। আল্লাহওয়ালারা তো এই খিদমতে করে গিয়েছেন। আজকে আমরা আল্লাহওয়ালাদের জীবনী পড়লে আমরা দেখব এক একভাবে বিভিন্ন পদ্ধতিতে উম্মতে মুহাম্মদের খিদমত করেছেন, দীন ইসলামের খিদমত করেছেন, দীন ইসলামের জন্য তারা কষ্ট করেছেন। তো আমাদের উচিত কিছু না কিছুভাবে যতটুকু সম্ভব দীন ইসলামের খিদমত করা। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার মাধ্যমে দীনের খিদমত কেমন ছিল। আসুন এই সম্পর্কিত আরও একটি প্রাণজল ইমান উদ্দীপকরণ একটি ঘটনা আমরা শ্রবণ করি। বর্ণিত রয়েছে আরাকান থেকে একটি প্রশ্ন পাঠালো। আচ্ছা, বর্তমানের যে মায়ানমার রয়েছে এটির আগের নাম ছিল আরাকান, এটি আগে মানে আরাকান নামে প্রচলিত ছিল। তো ওই দেশ থেকে প্রশ্ন ছিল যেটা, যে ওই দেশের মধ্যে আরাকানের মধ্যে মায়ানমারের মধ্যে ঘন জঙ্গল, ঠিকঠাক চাঁদ দেখা যায় না, এখন কি করে সেখানে ঈদ করবে? এটা প্রশ্ন ছিল যে আরাকানের মধ্যে ঘন জঙ্গল ছিল যেখানে সঠিকভাবে চাঁদ দেখা যায় না, এখন সেখানে ঈদ কেমনভাবে পালন করবে? চাঁদ দেখা ব্যতীত তো ঈদ করা সম্ভব নয়, এটাই ইসলামের হুকুম, এটাই আহকামে ইসলাম। তো আলা হযরত রহমতুল্লাহর দরবারে যখন এই প্রশ্ন পাঠানো হলো আমার আকা আলা হযরত রহমতুল্লাহ, তখন কি করলেন আলা হযরত রহমতুল্লাহ? সেই দেশের আরাকানের ভূগোলকে আলোচনা করলেন, পরিবেশগত যে দিক রয়েছে, ভৌগোলিক যে অবস্থান রয়েছে সেটাকে নিয়ে তিনি গবেষণা করলেন, আলোচনা করলেন, দীর্ঘ পর্যালোচনা করলেন। এরপর জ্যোতির্বিজ্ঞানকে নিয়ে তিনি আলোচনা করলেন, তিনি চিন্তা করতে লাগলেন সে দেশের আকাশে কোন সময় কোথায় চাঁদ থাকতে পারে সে সম্ভাব্যতা তিনি বের করে নিলেন। আল্লাহু আকবার! ভারতের মধ্যে বসে তিনি আরাকানের কোথায় চাঁদ থাকতে পারে, কোন স্থানের মধ্যে চাঁদকে দেখা যেতে পারে, কোন স্থানে চাঁদ উদীয়মান হতে পারে, আলা হযরত সেটা তিনি চিন্তা করে গবেষণা করে নিজের ইলম দ্বারা, নিজের জ্ঞান দ্বারা সেটাও বের করে নিলেন যে আরাকানের ওই স্থানের মধ্যে চাঁদ দেখা যেতে পারে। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহ এরপর ক্যালেন্ডার প্রণয়ন করলেন, তারপর প্রশ্নকর্তাকে তার উত্তর পাঠিয়ে দিয়েছেন। একটি ফতোয়ার সমাধান কেমনভাবে দিয়েছেন, যে প্রথমে ভূগোল বিষয়ে তিনি আলোচনা করেছেন, ভূগোলকে নিয়ে চিন্তা করেছেন, তারপর তিনি জ্যোতির্বিদ্যা নিয়ে চিন্তা করলেন, তারপর চাঁদ কোথায় থাকতে পারে সেটার অনুমান করলেন, সেটার ব্যাখ্যা করলেন, তারপর তিনি ক্যালেন্ডার প্রণয়ন করলেন, তারপর সেই প্রশ্নের উত্তর দিলেন, সেই ফতোয়ার সমাধান দিলেন। এতে কী বোঝা যায়? যে ইসলামের ফতোয়া, দীন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকা ব্যতীত কোনো ফতোয়া দেওয়া যাবে না। আজকে দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায়, দিনের জ্ঞান বলতে কিছুই থাকে না, বা দিনের সামান্যতম জ্ঞান থাকে কিন্তু তারাও ফতোয়া দেওয়া শুরু করে দেয়, দীন ইসলামের মাসালার তারাও সমাধান দিয়ে থাকে। একটা কথা মনে রাখবেন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সকলের ক্ষেত্রে সকল মানুষের জন্য মাসালার বর্ণনা করার অনুমতি নেই। সকলে কিন্তু হাদিসে পাক পড়তে পারে না, সকলে কিন্তু কোরআনে পাকের ব্যাখ্যা বোঝে না, কোরআনে পাকের ব্যাখ্যা যদি না বোঝে, হাদিসে পাকের ব্যাখ্যা যদি না বোঝে, হাদিস শরীফের অর্থ যদি না বোঝে, কোন হাদিসে পাক কার সামনে নাজিল হয়েছে, কোন মাধ্যমে নাজিল হয়েছে, কোন কারণে নাজিল হয়েছে, কোরআনে পাকের কোন আয়াতটি কোন ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে, দীন ইসলামের এই জ্ঞান যদি না থাকে তাহলে সে কীভাবে ফতোয়া দিবে, কীভাবে মাসালার সমাধান দিবে? আজকে আমাদের সমাজে, আমাদের এর পরিবেশে এমন হয়ে গিয়েছে, বন্ধু মহল বলেন, পারিবারিক মহল বলেন, সামাজিক মহল বলেন, দেখা যায় কিছু মানুষ এমন পাওয়া যায় যারা ইসলামী বিভিন্ন বিষয়ে তারা ফতোয়া দিয়ে থাকে। অনেক সময় এমনও পাওয়া যায় মাআযাল্লাহ, আল্লাহ তাআলার পানা, যারা দীন ইসলামের ফতোয়াকে অস্বীকার করে দেয়, যে মুফতিয়ানে কেরামরা, আলা হযরত, মুজাদ্দিদিনে মিল্লাত যারা রয়েছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, তাবেইন যারা ছিল, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের হুকুম দিয়েছেন, যেই বিষয়কে করতে বলেছেন, যেই বিষয় থেকে মানা করেছেন, যে বিষয়ের নবী পাক সমাধান দিয়ে গিয়েছেন, আজকে দেখা যায় মানুষ, কিছু মুসলমান আফসোস, তারা সেই বিষয়ে প্রশ্ন করে থাকে, সেই বিষয় নিয়ে চিন্তা করে যে এটি কেন হলো, কেন হয়েছে সেটা দেখার বিষয় নেই, দেখতে হবে এটা দীন ইসলামের আহকাম, এটা শরীয়তের হুকুম, এটা নবী পাকের হাদিস, এটা আল্লাহ পাকের কোরআনের বাণী, এখানে আমি ফতোয়া দিলে হবে না, এখানে আমি নিজের জ্ঞানকে দিয়ে চিন্তা করলে হবে না, কারণ আমার জ্ঞান যেখানে শেষ আল্লাহওয়ালাদের জ্ঞান সেখানে শুরু, আমার জ্ঞান যেখানে চিন্তা করতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে দিনের জ্ঞান দিয়েছেন, যারা মুফতি, যারা আলিম, হাকিকতে যারা আলিম, তাদের জ্ঞান সেখান থেকে শুরু হয় যেখানে আমার শেষ হয়ে যায়, যে বিষয় নিয়ে আমি কখনও চিন্তা করতে পারবো না। যারা আলিমে দিন রয়েছে, যারা মুফতিয়ানে কেরাম রয়েছে, ফিকি জগতের যারা বড় বড় ইমাম রয়েছে, তাদের জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের মাজহাবে যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, ফিকি জগতের অনন্য ব্যক্তি, আল্লাহু আকবার, তো ওনাকে আমরা মেনে নিই, আলা হযরতের ফতোয়াকে আমরা মেনে নিই, তাহলে শান্তি, তাহলে আমাদের জীবন ধন্য। আর যদি আমরা বুজুর্গানের দিনদের, ফিকি জগতের যারা মনীষী ছিল, আল্লাহওয়ালাদের প্রদত্ত কিতাবের মধ্যে যে দিন ইসলামের সঠিক জ্ঞান পাওয়া যায়, সেটা যদি আমরা না মানি হয়তো আমাদেরকে আফসোস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম আলা হযরতের সে আরাকানের প্রশ্নের উত্তর, যে চাঁদ কীভাবে, চাঁদ দেখা যায় না সেখানে ঈদ কীভাবে করবে। তো আলা হযরত রহমাতুল্লাহ আলাই ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক চিন্তা, ক্যালেন্ডার প্রণয়ন করলেন, চাঁদ কোথায় দেখতে পারে সেই বিষয়ে চিন্তা করলেন, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক চিন্তা ভাবনা করার পর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এই পুরো প্রসেসকে, এই প্রশ্নের যে পুরো উত্তর রয়েছে, প্রশ্নের যে সমাধান রয়েছে, এটিকে লেখার জন্য আলা হযরতকে দিস্তার পর দিস্তা কাগজের মধ্যে লিখতে হয়েছে, দিস্তার পর দিস্তা লিখতে হয়েছে শুধু একটি প্রশ্নের সমাধান। সেই উত্তরে অনেক নতুন নতুন তথ্য উঠে এসেছে, তাই সেই প্রশ্নের উত্তরটি শুধু উত্তর ছিল না, বরং একটি পুস্তিকায় পরিণত হয়েছে। আলা হযরতের একটি ফতোয়া পুরো একটি পুস্তিকা হয়ে গিয়েছে, পুরো একটি ছোট্ট কিতাব হয়ে গিয়েছে, পুরো একটি ছোট রিসালা হয়ে গিয়েছে। তাহলে আলা হযরতের ফতোয়া জগতের মধ্যে, ফিকি জগতের মধ্যে তিনি কেমন ছিলেন, আলা হযরত কেমন খিদমত করে গিয়েছিলেন, একটি প্রশ্নের উত্তরে তিনি আমাদের জন্য একটি পুরো পুস্তিকা দিয়ে গিয়েছেন। এটাই হচ্ছে দিনের খিদমত, এটাই হচ্ছে ইসলামের খিদমত। আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করুক। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাই এর ফতোয়ার মাধ্যমে যে দিনী খিদমত, যদি আমরা সেটি চিন্তা করি তাহলে আমরা অবাক হয়ে যাব, যে জমানার অনেক বড় বড় ব্যক্তিত্ব, আলিমে দিন এবং যারা ইসলামের অনন্য ব্যক্তি, ইসলামকে নিয়ে যারা গবেষণা করে, তারা পর্যন্ত আলা হযরতের ফতোয়া রজবিয়া সম্পর্কে, ফতোয়া সম্পর্কে, ফিকি জ্ঞান সম্পর্কে তারাও এমন এমন কথা বলেছেন যা শুনলে ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে খুশির ঢেউ প্রবাহিত হবে, অন্তর খুশিতে মেতে উঠবে। আসুন আমরা শ্রবণ করি। যেমনটি আল্লামা ডক্টর ইকবাল খুবই সুন্দর বলেছেন, যে ভারতবর্ষের শেষ যুগে আলা হযরত রহমাতুল্লাহের মতো প্রজ্ঞাবান, অভিজ্ঞ, মেধাসম্পন্ন ফকি অন্য কেউ জন্মগ্রহণ করে নাই। যে আলা হযরতের মতো জ্ঞানী ব্যক্তি ভারতবর্ষের এই শেষ যুগের মধ্যে কেউ জন্মগ্রহণ করে নাই, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, মেধা দিয়ে, আল্লাহ পাকের দয়া দিয়ে। আল্লাহ পাকের দয়ায় তিনি এমন ছিলেন যে তার মতো কেউ জন্মগ্রহণই করে নাই। তার ফতোয়া অধ্যয়নে, আল্লামা ডক্টর ইকবাল বলেন, তার ফতোয়া অধ্যয়নে আমি এ অভিমত ব্যক্ত করলাম, তার ফতোয়া হচ্ছে তার প্রতিভা, তার বুদ্ধিমত্তা, তার উৎকর্ষতা, তার স্বভাব, পূর্ণাঙ্গ প্রজ্ঞা এবং ধর্মীয় বিষয়াদিতে জ্ঞান সমুদ্রের ন্যায়বান সাক্ষী। আল্লামা ডক্টর ইকবাল বলেন যে আলা হযরত যে ফতোয়া লিখেছেন, তার এই ফতোয়ার মাধ্যমে জানা যায় যে তিনি কেমন জ্ঞানী ছিলেন, তিনি কেমন অভিজ্ঞ ছিলেন, তার জ্ঞানের স্থান কোথায় ছিল, তার মেধার মাকাম কোথায় ছিল, তিনি কেমন মেধাসম্পন্ন ছিলেন, তা তার প্রশ্নের উত্তরের মধ্যে প্রকাশ পেয়ে যায়। শুধু তাই নয়, আল্লামা ডক্টর ইকবাল এমন একটি কথা বলে গিয়েছেন, হয়তো যে কথাটি আমাদের সকলের জন্য, হয়তো অনেকের জন্য, হয়তো সকল না হলেও অনেকের জন্য হয়তো নতুন, যে আল্লামা ডক্টর ইকবাল খুবই সুন্দর বলেন, জ্ঞানের দিক দিয়ে আমার আকা আলা হযরত হলেন যুগের ইমামে আজম আবু হানিফা। আল্লাহু আকবার। যে আল্লামা ডক্টর ইকবাল বলেন আল্লাহ পাক আলা হযরতকে এমন জ্ঞান দিয়েছেন, আলা হযরতের এমন জ্ঞান ছিল, এমন মেধা ছিল, তিনি জ্ঞানের দিক দিয়ে যদি চিন্তা করা হয়, তুলনা করা হয়, তাহলে তার যুগের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি মাজহাবের ইমাম ছিলেন, তার সাথে কেন তুলনা করা হয়েছে? হয়তো তার সমান না, কখনোই না, কিন্তু জ্ঞানের দিক দিয়ে তাকে তুলনা করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা তাকে কেমন সম্মান দিয়েছেন, কেমন জ্ঞান দিয়েছেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন জ্ঞানের দিক দিয়ে তিনি যুগের ইমামে আজম আবু হানিফা। শুধু তাই নয়, হেরেম শরীফের প্রখ্যাত আলিম সৈয়দ ইসমাইল খলিল মক্কি রহমতুল্লাহ ফতোয়া রজবিয়া সম্পর্কে তিনি বর্ণনা করেন যে আল্লাহ তাআলার শপথ করে বলছি এবং সত্যি বলছি যে এই ফতোয়াগুলি যদি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলাই প্রত্যক্ষ করতেন, তিনি যদি দেখতেন, তাহলে ইমামে আজমের চক্ষু শীতল হয়ে যেত। শুধু তাই নয়, তিনি খুশি হয়ে আমার আলা হযরতকে নিজের ছাত্র বানিয়ে নিতেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এমন জ্ঞান ছিল আলা হযরতের, তার ফতোয়া এমন ছিল যে যুগের ইমামে আজম যদি দেখতেন হয়তো তারও দিল, তারও মন খুশিতে ভরে উঠত, তার চক্ষু শীতল হয়ে যেত যে আলা হযরত ফতোয়ার মাধ্যমে এমন খিদমত করেছেন। বর্ণিত রয়েছে সিরিয়াবাসীর এক প্রসিদ্ধ আলম আলিমে দিন ফতোয়া রজবিয়া সম্পর্কে বলেন যে আমার এক বন্ধু কোথাও যাচ্ছিল, তার নিকট ফতোয়া রজবিয়ার প্রথম খণ্ড ছিল। ওই আলিমে দিন বলেন আমি তাড়াতাড়ি একটি আরবি ফতোয়া সেখান থেকে অধ্যয়ন করে নেই। কারণ যারা আলিম এদিন হয় তারা ইলম পিপাসু হয়, জ্ঞান পিপাসু হয়। আল্লাহ তাআলা যাদেরকে ইলমিয়াতের মাকাম দিয়েছেন, দীন ইসলামের খিদমত করার সুযোগ দিয়েছেন, তাদের মোবারকময় অভ্যাস এটাই ছিল, তারা দীনের জ্ঞান অর্জন করার জন্য নিজেদের সময়কে ব্যয় করতেন। দীনের জ্ঞান অর্জন করার জন্য, দীনের খিদমত করার জন্য, ইলমে দীনকে চর্চা করার জন্য তারা আগ্রহ প্রকাশ করতেন। যেমন এই সিরিয়াবাসী আলিম বলেন, আমার বন্ধুর কাছে ফতোয়া রজবিয়া শরীফের প্রথম খণ্ড ছিল আর আমি তাড়াতাড়ি সেটাকে অধ্যয়ন করে নিলাম। যে ইলমে দীন যেখানেই সম্ভব, যেভাবে সম্ভব, যখনই সুযোগ হয়, সুযোগ না হলেও সুযোগ করে নিতে হবে, কিন্তু ইলমে দীন অর্জন করতে হবে। ইলমে দীন অর্জন করার কোনো সময়সীমা নেই, ইলমে দীন অর্জন করার কোনো বয়স নেই। আপনি বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত, যখনই চান, যেভাবে চান, যে স্থানে আপনার সুযোগ হয়, যখনই আপনি পারেন, ইলমে দীন অর্জন করা প্রয়োজন। তো বলতেছিলাম আলা হযরতের ফতোয়া রজবের সম্পর্কে, সেই সিরিয়াবাসীর আলিম বলেন যে আমি তাড়াতাড়ি সেই ফতোয়া রজবিয়া থেকে একটি আরবি ফতোয়া অধ্যয়ন করে নিই। ফতোয়ার রচনা শৈলী আর কোরআন সুন্নার এবং পূর্ববর্তী ফকিরদের বাণী থেকে দলিলাদির বিশাল স্তূপ দেখে আমি হতভম্ব হয়ে যাই। আর এই ফতোয়া অধ্যয়নের পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই ফতোয়া সংকলক বড় ধর্মীয় এবং স্বীয় যুগের উঁচু শ্রেণীর একজন ফকির ছিলেন। কোনো সাধারণ ব্যক্তি এটা বলে নাই যে আলা হযরতের ফতোয়া রজবিয়া পাঠ করার পর আমি মুগ্ধ হয়েছি, হতভম্ব হয়ে গেছি। তার জ্ঞানের পরিধি সম্পর্কে আমি বলতেছি যে এই ফতোয়া যিনি লিখেছেন তিনি অনেক বড় একজন ফকির ছিলেন, যুগের অনেক বড় একজন ইমাম ছিলেন, যুগশ্রেষ্ঠ একজন আলিম দিন ছিলেন। কোনো সাধারণ ব্যক্তির কথা নয়, আমার আপনার কথা নয়, এটা আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, আলিম দিন ছিলেন, তাদের বর্ণনা। হয়তো এটা সবার জেহেনে আসে যে মাদানী চ্যানেলের মধ্যে মাহে সফর হলে শুধু আলা হযরতের গুণগান গাওয়া হয়, আলা হযরতের শানকে বর্ণনা করা হয়। কেন করব না? আলা হযরত দীন ইসলামে সেই খিদমত করে গিয়েছেন যা আজ পর্যন্ত মানুষ হতভম্ব হয়ে যায়, মানুষ অবাক হয়ে যায়। ফতোয়ার জগৎ বলেন, কোরআনের খিদমত বলেন, ইলমিয়াতের খিদমত বলেন, কিতাবের খিদমত বলেন, তাসাউফের জগৎ বলেন, প্রত্যেকটি বিষয়ে আলা হযরতের এমন অভিজ্ঞতা ছিল, আলা হযরত এমন খিদমত করেছেন, তা আমাদের অবাক করে দেয়। আজকের বিষয় ছিল ফতোয়ার মাধ্যমে তিনি কীভাবে খিদমত করেছেন। আজকে আমরা শুনলাম, শোনার পর আমাদের কী শিক্ষা নেওয়া উচিত? যে আমাদেরকেও দীন ইসলামের কিছু না কিছু খিদমত করতে হবে। ইলমি খিদমত হোক, কিতাবের খিদমত হোক, বিশেষ করে যখনই আমরা কোনো জটিল এবং কঠিন মশালার সম্মুখীন হব, যারা হাকিকতে আলিমে দীন রয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক যারা মশালার সমাধান করে থাকে, আমরা তাদের কাছে যাওয়া প্রয়োজন। যখনই কোনো জটিল কঠিন সমস্যার সমাধান আমরা হই, মশালার সমাধান প্রয়োজন হয়, ফতোয়ার সমাধান প্রয়োজন হয়, তখনই আলা হযরত রহমাতুল্লাহ সহ যারা বুজুগানের দিন রয়েছেন, আসলাফের ইমাম রয়েছেন, তাদের লিখিত যে গ্রন্থ রয়েছে সেগুলো থেকে আমাদেরকে অধ্যয়ন করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা এমন কিছু বই অধ্যয়ন করি, কিতাব অধ্যয়ন করি, যেগুলোর মধ্যে দীন ইসলামের সঠিক তথ্য পাওয়া যায় না, যেগুলোর মধ্যে মশালার সঠিক বর্ণনা পাওয়া যায় না, যেগুলোর মধ্যে কোনো সঠিক সমাধান পাওয়া যায় না। যেখানে সঠিক সমাধান পাওয়া যাবে সেগুলো আমরা অধ্যয়ন করি। আলা হযরত রহমাতুল্লাহ তো এমন ছিলেন, ওনার জ্ঞানের পরিধি তো এমন ছিল যে আফ্রিকা মহাদেশ থেকে আলা হযরতের কাছে প্রশ্ন এসেছে, আলা হযরত সেগুলোর উত্তর দিয়েছেন, আর এগুলো পুরো একটি ছোট কিতাব হয়ে গেছে যেটির নাম হচ্ছে ফতোয়া আফ্রিকা। ফতোয়া আফ্রিকা নামে আলা হযরতের একটি ছোট কিতাব রয়েছে, পুস্তিকা রয়েছে। তো আমরা সেগুলো অধ্যয়ন করি, আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, ফিকির জগতে আমরা অনেক মজবুত হব, ফিক সম্পর্কে আমাদের জ্ঞান বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একবার উপস্থিত হব আরও একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার প্রতিটি প্রোগ্রাম দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাতিল দের নিরস্ত করে দিনের প্রদীপ জ্বালালে, সুন্নত কে আবার জাগালে, হে ইমাম আহমদ রেজা, ইমাম আহমদ রেজা।